কিন্তু যেমন কোনো ব্যক্তি যদি ভারত থেকে আমেরিকার নিউ ইয়র্ক শহরে যেতে চায়, তাহলে সে যদি সঠিক পথে অনবরত পূর্ব দিকে যেতে থাকে তাহলে সে আমেরিকার পৌঁছে যাবে, আর যদি শুধুমাত্র পশ্চিম দিকেও যেতে থাকে তাহলে সে আমেরিকা পৌঁছে যাবে। তেমনি সাংখ্যযোগ ও কর্মযোগের সাধনা প্রণালীতে অমিল থাকলেও যে ব্যক্তি কোনো এক সাধন পথে দৃঢ়ভাবে যুক্ত থাকে সে উভয় মার্গের পরম লক্ষ্য সে একই পরম আত্মাকে লাভ করে। অধিকারীর বর্ণনা। এখন প্রশ্ন উঠেছে গীতোক্ত সাংখ্যযোগ ও কর্মযোগের অধিকারীকে সকল বর্ণের ও সকল আশ্রমের তথা সকল জাতির লোক কি তা আচরণ করতে পারে, অথবা কোনো বিশেষ ধর্ম বর্ণ বিশেষ আশ্রম ও বিশেষ জাতির পক্ষে তা করা সম্ভব? এর উত্তর হচ্ছে, যদিও গীতায় যে পদ্ধতি নিরূপণ করা আছে তা সতত ভারতীয় ও ঋষি সেবিত, তবুও গীতার শিক্ষায় বিচার করে বলা যায় যে গীতায় কথিত সাধনা অনুসারে আচরণ করবার অধিকার মানব মাত্রেরই আছে। জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণের এই উপদেশ সকল মানব জাতির উদ্দেশ্যে প্রযোজ্য, কোনো বিশেষ বর্ণ অথবা আশ্রমের ক্ষেত্রে সীমাবদ্ধ নয়। এইখানেই গীতার বিশেষত্ব। ভগবান নিজে উপদেশে বিভিন্ন স্থানে মানব নর দেবভূত দেহী আদি শব্দ প্রয়োগ করে মানুষ মাত্রকে তার অধিকারে বলেছেন। ভগবান গীতার পঞ্চম অধ্যায় ত্রয়োদশ শ্লোকে সাংখ্যযোগে মুখ্য সাধনা বর্ণনাকালে মনুষ্য মাত্রকে দেহী সম্বোধন করে তাদের সাংখ্যযোগের অধিকারী জানিয়েছেন। এইভাবে অষ্টাদশ অধ্যায়ের ৪৬তম শ্লোকে ভগবান স্পষ্ট কথায় বলেছেন যে মানব মাত্রই নিজ নিজ শাস্ত্রবিহিত কর্ম দ্বারা সর্বব্যাপী পরমেশ্বরকে পূজা করে সিদ্ধি লাভ করতে পারে। এইভাবে ভক্তির ক্ষেত্রে তিনি স্ত্রী শূদ্র ও পাপ যোনি অর্থাৎ সকলকেই অধিকারী জানিয়েছেন। অন্যত্রও ভগবান যেখানে কোনো সাধনার উপদেশ দিয়েছেন সেইখানে এমন বলা হয়নি যে এই সাধনায় কোনো বিশেষ বর্ণ আশ্রম অথবা জাতির অধিকার আছে, অন্যদের নেই। তা সত্ত্বেও এই কথা মনে রাখা উচিত যে সকল কর্মের সম্পাদন সকলের জন্য উপযুক্ত ও প্রযোজ্য হয় না। তাই ভগবান বর্ণ ধর্মের উপর গুরুত্ব আরোপ করেছেন যে বর্ণের জন্য যে কর্ম বিহিত তাদের জন্য সেই কর্ম কর্তব্য, অন্য বর্ণের জন্য নয়। এই কথাকে মনে রেখে কর্ম করা উচিত। মনুষ্য মাত্র এমন বর্ণধর্ম দ্বারা নির্ধারিত কর্তব্য কর্মকে নিজ নিজ অধিকারে এবং রুচি অনুসারে যোগ নিষ্ঠা অনুযায়ী পালন করতে পারে। বর্ণধর্ম অতিরিক্ত মানব মাত্রের জন্য পালনীয় সদাচার ভক্তি আদির সাধনা তো সকলেই করতে পারে। কিছু লোকের মতে সাংখ্যযোগের অধিকার সন্ন্যাসীদেরই আছে, অন্য আশ্রমের নেই। এই কথাও যুক্তিসঙ্গত বলে মনে হয় না। ভগবান সাংখ্যের দৃষ্টিতেও যুদ্ধ করবার আদেশ দিয়েছেন। ভগবান যদি কেবল সন্ন্যাসীদেরই সাংখ্যযোগের অধিকারে মনে করতেন তাহলে তিনি অর্জুনকে সাংখ্যযোগের দৃষ্টিতে যুদ্ধ করবার আদেশ কখনো দিতেন না। কারণ সন্ন্যাস আশ্রম যখন বাহ্যিকভাবে কর্ম মাত্রের ত্যাগ করার কথা বলা হয়েছে তাহলে যুদ্ধরূপ ঘোর কর্মের আর কি কথা। আর অর্জুন তো সন্ন্যাসীও ছিলেন না। ভগবান অর্জুনকে জ্ঞানীদের কাছে গিয়ে জ্ঞান অর্জনের কথাও বলেছেন। তাছাড়া তৃতীয় অধ্যায়ের চতুর্থ শ্লোকে ভগবান শুধুমাত্র কর্ম ত্যাগ করলে সাংখ্যযোগের সিদ্ধি হয় না বলে জানিয়েছেন। যদি ভগবান কেবল সন্ন্যাসীদের এই সাংখ্যযোগের অধিকারী মানতেন তাহলে সাংখ্যযোগের ক্ষেত্রে কর্ম ত্যাগ করাকে আবশ্যক বলে জানাতেন এবং একথা কখনো বলতেন না যে কর্ম ত্যাগ করলেই সাংখ্যযোগের সিদ্ধি হয় না। কেবল তাই নয়, যেখানে জ্ঞানের সাধনা বলা হয়েছে সেইখানে স্ত্রী পুত্র ধন সম্পদ গৃহ আদিতে আসক্তি ও মমতা ত্যাগকেও একটি সাধন বলে জানিয়েছেন। স্ত্রী পুত্র গৃহ আদির প্রতি সম্পর্ক স্থাপিত হলে তবেই তাঁদের প্রতি আসক্তি ও মমতা ত্যাগের কথা বলা হতে পারে। সন্ন্যাসী আশ্রমে এগুলির প্রতি স্বরূপ অর্থাৎ বাহ্যিকভাবেও বিচ্ছেদ থাকে। এই অবস্থায় যদি কেবলমাত্র সন্ন্যাসীদেরই জ্ঞানযোগের অধিকারী মনে করা হতো তাহলে তাঁদের জন্য এদের প্রতি আসক্তি ও মমতা ত্যাগের কথা বলার কোনো প্রয়োজন ছিল না। তৃতীয় কথা এই যে ১৮ অধ্যায়ের যেখানে অর্জুন বিশেষভাবে সন্ন্যাস ও ত্যাগ সম্বন্ধে প্রশ্ন করেছেন সেখানে ভগবান ১৩-৪০ শ্লোকগুলিতে সন্ন্যাসের নামে সাংখ্যযোগেরই বর্ণনা করেছেন, সন্ন্যাস আশ্রমের কথা কোথাও উল্লেখ করেননি। যদি সন্ন্যাস শব্দের দ্বারা সন্ন্যাস আশ্রমের লক্ষ্য থাকত অথবা কেবল সন্ন্যাসদের এই সাংখ্যযোগের অধিকারী মনে করা হতো তাহলে এই প্রসঙ্গে অবশ্যই তাঁর স্পষ্ট কথায় তা উল্লেখ থাকত। এইসব কথায় স্পষ্টভাবে প্রমাণিত হয় যে সাংখ্য সাধনা অধিকার সন্ন্যাসী গৃহস্থ সকলেরই সমানভাবে আছে। অবশ্য এটা কি যে সাংখ্যযোগে সাধনা করবার জন্য সন্ন্যাস আশ্রমে সুবিধা বেশি, সেই দৃষ্টিতে সাংখ্যযোগ সাধনার জন্য সন্ন্যাস আশ্রমকে গৃহস্থাশ্রম অপেক্ষা অধিক প্রশস্ত বলা যেতে পারে। কর্মযোগে সাধনায় কর্মের প্রাধান্য আছে এবং স্ববর্ণোচিত বিহিত কর্ম করবার জন্য বিশেষ রূপে আদেশ প্রদও হয়েছে, বরং বাহ্যিক রূপে কর্মত্যাগীকে বাধক বলা হয়েছে। তাই সন্ন্যাস আশ্রমে দ্রব্য সাধ্য কর্মযোগের আচরণ হতে পারে না, কারণ সেখানে দ্রব্য কর্মের বাহ্যিকভাবেও ত্যাগ আছে, কিন্তু ভগবানের ভক্তি সকল আশ্রমে করা যেতে পারে। কিছু লোকের মনে এই ভ্রম বর্তমান যে গীতা কেবল সাধু সন্ন্যাসীদের জন্য, গৃহস্থের জন্য নয়, তাই তারা অধিকাংশ ক্ষেত্রে বালকদের এই ভয়ে গীতা পড়াতে আগ্রহী হন না, যে তা পড়ে তারা হয়তো গৃহস্থাশ্রম ত্যাগ করে বসবে, কিন্তু তাদের এমন চিন্তা সর্বতভাবে ভুল। তা উপরোক্ত কথা থেকেই স্পষ্ট হয়ে যায়, তারা ভাবেন না যে মোহগ্রস্ত ক্ষত্রিয় ধর্ম বিমুখ হয়ে ভিক্ষান্নের জীবন ধারণে উদ্যত অর্জুনকে যে পরম রহস্যময় গীতা উপদেশ আজীবন গৃহস্থ থেকে কর্তব্য পালন করিয়েছে, সেই গীতা শাস্ত্রের এই বিপরীত পরিণাম কেমনভাবে হতে পারে? তাই নয়, গীতা উপদেষ্টা স্বয়ং ভগবান যতদিন পর্যন্ত ধরাধামে অবতার রূপে ছিলেন ততদিন পর্যন্ত তিনি কর্মে রত ছিলেন, সাধুদের রক্ষা করলেন, দুষ্টদের সংহার করে উদ্ধার করলেন এবং ধর্ম পালন করলেন। তাই নয়, তিনি এত দূর বলেছেন যে যদি আমি সাধারণ কর্ম না করি তাহলে লোকেরা আমার অনুকরণ করে কর্ম ত্যাগ করে আলস্যযুক্ত হয়ে যাবে এবং এইভাবে লোক মর্যাদা নিয়ে চিনিমিনি খেলবার দায়িত্ব আমার উপর বর্তাবে। আবার এর অর্থ এও নয় যে গীতা সন্ন্যাসীদের জন্য নয়, গীতা তো সকল বর্ণাশ্রমের লোকেদের জন্য। সকলে নিজ নিজ বর্ণাশ্রমের কর্ম সকল সম্পাদন করে সাংখ্য বা যোগ এই দুইয়ের মধ্যে কোন একটিতে নিষ্ঠাপূর্বক রত থেকে সাধনা করতে পারেন। গীতায় ভক্তি, গীতায় কর্ম ভক্তি জ্ঞান সকল বিষয়ে বিশদভাবে আলোচনা করা হয়েছে। সকল পথের পথিকদের জন্য এতে যথেষ্ট সামগ্রী আছে, কিন্তু অর্জুন ভগবানের ভক্ত ছিলেন, অতএব সকল বিষয়ের প্রতিপাদন করে যেখানে অর্জুনকে ভগবান স্বয়ং আচরণ করতে আদেশ দিয়েছিলেন সেইখানে তাকে ভক্তি প্রধান কর্মযোগের উপদেশই দিয়েছেন। কোথাও কোথাও কেবল কর্ম করার জন্য আদেশ দিয়েছেন, কিন্তু তার সঙ্গে প্রসঙ্গ অনুযায়ী অন্য স্থলে কথিত ভক্তিরও সমাহার করে নেওয়া উচিত। কেবল এ ভগবান ও অর্জুনকে জ্ঞানীদের কাছে গিয়ে জ্ঞান অর্জন করবার আদেশ দিয়েছেন, তাও জ্ঞান লাভ করবার প্রণালী বলবার ও অর্জুনকে সাবধান করাবার জন্য। বস্তুত ভগবানের উদ্দেশ্য অর্জুনকে জ্ঞান শিক্ষার জন্য কোনো জ্ঞানীর কাছে পাঠানোর ছিল না, আর অর্জুনও সেই প্রক্রিয়া কোথাও জ্ঞান শিক্ষা নেননি। উপক্রম উপসংহার লক্ষ্য করলে শরণাগতি গীতার উদ্দেশ্য বলে মনে হয়। এমনিতে তো গীতার উপদেশে শ্লোকের মাধ্যমে আরম্ভ হয়েছে, কিন্তু এই উপক্রমের বীজ অর্জুনের এই উক্তিতে আছে যাতে প্রপর নম পদে শরণাগতির ভাব প্রকাশ পায়। তাই সর্ব ধর্মান পরিত্যাজ্য এই শ্লোকের মাধ্যমে শরণাগতিকে ভগবান উপদেশের উপসংহার করেছেন। গীতায় এমন কোন অধ্যায় নেই যাতে কোনো না কোনোভাবে ভক্তি প্রসঙ্গের উল্লেখ হয়নি। উদাহরণরূপে পদ দ্বারা ভগবান ধ্যানের কথা বলেছেন, শ্লোক দেখুন। এইভাবে প্রত্যেক অধ্যায়ের ভক্তি প্রসঙ্গ এসেছে। 7-12 অধ্যায় তো ভক্তিযোগের প্রকরণ ভরা আছে, এই 6 অধ্যায়কে ভক্তি প্রধান বলা হয়। এইখানে উদাহরণ হিসেবে প্রত্যেক অধ্যায় একটি করে শ্লোকের উল্লেখ করা হয়েছে। এইভাবে জ্ঞান বিষয়ক শ্লোকও প্রায় প্রতি অধ্যায় পাওয়া যায়। উদাহরণরূপে এক্ষেত্রে 2, 5, ত্রয়োদশ, চতুর্দশ ও অষ্টাদশ অধ্যায়ের জ্ঞান বিষয়ক বহু শ্লোক বলা হয়েছে। গীতাতে যেভাবে ভক্তি ও জ্ঞানের রহস্য উন্মোচিত হয়েছে তদনুরূপভাবে কর্মের রহস্য উত্তম রূপে বিমোচিত হয়েছে। গীতার শ্লোক পর্যন্ত কর্ম রহস্য পূর্ণরূপে নিহিত আছে। এতেও এ কর্ম অকর্ম এবং বিকর্ম নামে কর্মের রহস্য বিশেষ রূপে বিবেচিত হয়েছে। গীতা তত্ত্ব বিবেচনীতে উপযুক্ত শ্লোকের ব্যাখ্যা বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। এতে বোঝা যায় যে গীতায় শুধু ভক্তিরই বর্ণনা হয়নি, বরং জ্ঞান কর্ম ভক্তি তিনেরই সম্মুখভাবে প্রতিপাদন করা হয়েছে। সগুণ নির্গুণ তত্ত্ব, পূর্বে বলা হয়েছে যে পরম আত্মার উপাসনা ভেদ অথবা অভেদ দৃষ্টিতে করলে দুইয়ের ফল লাভ হয়, এই কথা কি করে বলা হলো? ভেদ পাচককে ভগবান সাকার রূপে দর্শন দেন এবং ধ্যান ত্যাগের পর্চে তাঁর কি পরমধামে গমন করেন, আর অভেদ উপাসকের স্বয়ং ব্রহ্মরূপ হয়ে যায়, তার কোথাও গমনাগমন হয় না। তাহলে এটা কেমনভাবে বলা যায় যে উভয় প্রকারে উপাসনায় সাংখ্য নিষ্ঠা যোগ নিষ্ঠার ফল একই হয়? তার উত্তর এই যে উপরে বলা কথাও ঠিক এবং প্রশ্নকর্তা যে বলা হয়েছে তাও ঠিক, দুইয়ের সমন্বয় যেমন করে হয় এখন সেই বিষয়ে আলোচনা করা হচ্ছে। সাধনকালে সাধক যে ভাব ও শ্রদ্ধা সহকারে পরম আত্মার উপাসনা করে আর তেমন ভাব অনুসারে ঈশ্বর লাভ হয়, ভগবান নিজেও বলেন যে আমাকে যেমনভাবে ভজনা করে আমি তাকে সেইভাবেই ভজনা করি, যে অভেদ রূপে অর্থাৎ নিজেকে পরমাত্মা থেকে অভিন্ন জেনে তার উপাসনা করে তার অভেদ রূপে ঈশ্বর লাভ হয়, আর যে ভেদ রূপে ভজনা করে তাকে ভেদ রূপেই তিনি দর্শন দেন। সাধকের নিষ্ঠা অনুসারে ভগবান ভিন্ন ভিন্ন রূপে সেই সকল সাধকদের দর্শন দেন।